যেমনটি আমরা গোড়াতে বলেছিলাম যে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রুকিয়া হায়দার এখন কক্সবাজারে রয়েছেন। তিনি কিছুক্ষণ আগে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে এলেন। রুকিয়া হায়দার এর আগেও রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছিলেন বছর দেড়েক আগে সম্ভবত। প্রথমেই আপনার কাছে যে কথাটা জানতে চাই সেটা হলো, এর আগেও যেমনটা বলছিলাম যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আপনি এসেছিলেন, তো সেই সময়ের তুলনায় এবার কি আপনি কিছু বড় রকমের পরিবর্তন লক্ষ্য করলেন?
আনিস, প্রথমে আমি আমার শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ঠিক সেটাই, কিছুটা তো পরিবর্তন হবে, কারণ আমি এক বছর আগে এসেছিলাম, তখন বর্ষা প্লাবিত ছিল, বর্ষায় বন্যায় একেবারে জর্জরিত ছিল এই কুটুপালং শিবিরটি, যেখানে প্রায় 7 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছিল 2017 সালে সেই ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন থেকে বেঁচে পালিয়ে এসে রোহিঙ্গা শরণার্থী শিবিরে 2017 সালের অগস্ট মাসে, আমরা সবাই জানি। এবার মাটি কিছুটা শুকনো হয়েছে, পরিবেশ কিছুটা উন্নত হচ্ছে, সবচেয়ে লক্ষণীয় যে বিভিন্ন সরকার সাহায্য যে করছেন তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি। যেমন একটি ছোট্ট ব্রিজ, সেখানে একটি নদী ছিল, নদীর নামটি আমার মনে পড়ছে না, সরু একটি নদী, প্রায় বলা যায় যে খালের মতন, কিন্তু সেখানে একটি সেতু নির্মাণ করেছেন জাপান সরকারের সহায়তায়, এবং জাপানি পতাকা আঁকা সেই একটি ফলকের উপরে, এবং সেখানে লেখা রয়েছে জাপান সরকারের সহায়তায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে। তো এই ধরনের জিনিস কিছু ঠিক যাওয়ার আগে কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে চোখে পড়ে। আরেকটি যে বহু সড়ক সেতু এই ধরনের নতুন করে তৈরি করা হচ্ছে, কারণ লোক সংখ্যা বেড়েছে, বিদেশি সাহায্য সহায়তা বেড়েছে, কিন্তু ওই কুতুপালনের জায়গায় যাওয়ার পথগুলো কিন্তু প্রসারিত হয়নি। সেই পথঘাট নতুন করে মেরামত করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, সবকিছুই নতুন। আর ক্যাম্পের ভিতরে যদি বলো, সেই শরণার্থী শিবিরে গিয়ে তখন বন্যায় ভেসে যাচ্ছিল, কাদা মাটি এইসব ছিল, এবার শুকনো মাটি, কিছু গাছ দেখা যাচ্ছে, গাছপালা বেশ বড় বড় হয়েছে কিন্তু সেই গাছপালা। আর সেই সাথে সেই যে কোটি কোটি মুখগুলি দেখে গেছিলাম গত বছর, আমি একটি খুব চমৎকার জিনিস চোখে পড়লো, সেই শিশুরা যে একেবারে হতাশার ভাব, তারা একটা মনে হয়েছিল যে জানে না কোথায় আছে কি করছে, তাদের মধ্যে সবাই নয়, কিছু সংখ্যক শিশুকে দেখলাম হাসি মুখে চারিদিকে দাঁড়িয়ে আছে। আসলে শিশু তারা জানে না যে কোথায় কি করছে, একটা বিপদ থেকে বেঁচে এসেছিল, তবে 2 বছর পেরিয়ে যারা এখন কিশোর বয়সের বা 8 থেকে 10 বা 12 বছর, তারা কিন্তু মনে হচ্ছে যে কিছুটা স্থিত হয়েছে, সামলে নিয়েছে, তাদের মুখে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। তো এইটাই চোখে পড়লো। যারা বয়স্ক আছেন তারা তো অবশ্যই নিজের আবার শুনতে ফিরে যেতে চায়।
হ্যাঁ, এই যে শিশুদের কথা আপনি বলছিলেন, আপনি তো সম্ভবত ওখানে ওদের কণ্ঠে একটা গানও শুনলেন,
সেই গানটি কি জানো?
হ্যাঁ, শোনা যাক তাহলে। হ্যাঁ,
যেটা আমার সব থেকে, হ্যাঁ আমি আমার মানে আমাদের শ্রোতাদেরও অবশ্যই শোনাবো, যেটা খুব চমক লাগলো যখন ওইখানে 2-3টে বাচ্চা ছেলে মেয়ে এই গানটি গেয়ে উঠলো, এবং তার সাথে সমস্যার সবাই যোগ দিল বাচ্চারা, যে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, এই গানটি পশুপালন শিবিরে গিয়ে ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে শুনবো এটা ভাবতেই পারা যায় না।
হ্যাঁ,
তাহলে শোনা যাক।
হ্যাঁ, শোনা যাক গানটি।
দিলর বুতরে আর বিশ্বাস করি দে আর দিন কি কইম ডরহীন ভাঙিয়ারে মন তো শান্তি দিকে দেম, তো আমার তো আর কেন হদ্দে উই আর নট এলোন হদ্দে কি আর হদে হালিগা ন আরা বেকুন হতে এক হতে কি জামাত আসি এড়ে তারা এক হতে বেকুন তাইলে আর আর ভিতরে হন দুঃখ সরদাই মন তো শান্তি হয়ে আর কি আই ভাইজুম বুঝছো না বুঝি ভাইজ না তোমরা
বাহ রোকিয়াপা দেখা গেল যে তো রোহিঙ্গা ভাষায় অনুবাদ করে শোনানো হলো ওদের
যেটা রোহন আমাদের এখানকার যে রিপোর্টার রোহিঙ্গা রিপোর্টার তিনি সঙ্গে ছিলেন এবং আমি রোহনকে বললাম যখন আমি বাংলায় তাদের গানটি শেষ হওয়ার পর জিজ্ঞেস করেছিলাম যে বুঝতে পারলে ওরা ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে রইল মাথা নাড়লো কেউ হাসলো তখন আমি রোহনকে বললাম যে রোহন ওদের ভাষাটি ওদের বুঝিয়ে দাও কারণ কয়েকদিনকে আমি বাংলায় নাম কি জিজ্ঞেস করলাম তখন কিন্তু যাওয়া ছিল পরে যখন এই গানটির মানে কি জিজ্ঞেস করলাম
রোহিঙ্গা ভাষায় যে বেতার সম্প্রচার করছি এর সম্পর্কে কিরকম প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করলেন রোহিঙ্গা শিবিরে
অনেকেই বললেন বয়স্করা অনেকেই জানালেন যে তারা শোনেন তারা একটি বিশেষ কোন জায়গায় গিয়ে যেমন আমরা জানি যে প্রতিটি শিবিরে একজন মানে নেতা বলবো না শিবিরের সব দেখাশোনার ভার যার উপরে মাঝি বলা হয় সেই মাঝিরা থাকেন এবং তাদের কাছে শর্ট ওয়েভ বা মিডিয়াম ওয়েভ ছোট এক ব্যান্ডে রেডিও থাকে তারা অনেকেই বললেন যে শুনতে পান এমনকি একটি ঘরের দিকে নিয়ে ফিরে আসছিলাম যখন ঘরটি তখন বন্ধ ছিল কারণ অন্ধকার নেমে এসেছিল তো দেখালেন যে এখানে আমরা বসে কখনো 20 জন কখনো 15 জন কখনো হয়তো তারও বেশি 30-40 জন বসে আমরা একটি রেডিও নিয়ে আমরা শুনি এবং অনুষ্ঠান তাদের ভালো লাগছে তারা অনেক কিছু জানতে পারে মানে রোহিঙ্গা শিবিরে একটি কথা হচ্ছে যে যা কিছু রটে সব গুজব সেটাই আসল খবর হয়ে দাঁড়ায় তারা বিশ্বে কি ঘটছে তাদের নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে কিনা রোহিঙ্গাদের বিষয়ে কেউ কিছু ভাবছে কিনা জাতিসংঘে কি হয়ে গেল এই সবে গত সপ্তাহে তারা কিছুই জানে না কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো শুনে ভালো লাগে এবং তারা অনেক কিছু জানতে পারে বলে অনেকেরই মন্তব্য ছিল তবে সবাই এত লক্ষ লক্ষ মানুষ তো সেই সুযোগ সুবিধা পান না
সেটা তো রোহিঙ্গাদের সামনে প্রায় বিশ্বকে অনেকটা উন্মোচিত করে দেওয়ার মতো তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো ঘটনা তো শিবিরের ভেতরে রোহিঙ্গারা এখন প্রধান কি কোনো সমস্যার কথা বলছেন
প্রধান সমস্যাটি তারা বলছেন যে কিছু কিছু অসুবিধা হয় অনেক সময় পর্যাপ্ত খাবার তাদের কাছে পৌঁছায় না সময় লাগে কিন্তু তারা সবাই উদ্বিগ্ন কবে তারা দেশে ফিরে যেতে পারবেন নিজের ঘরে ফিরে যেতে পারবেন তবে এর মাঝে আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে গতবারে যেটা লক্ষ্য করা যায়নি পথের দুধারে যখন ভিতরে আমরা প্রবেশ করি বেশ মাইল খানেক পথ আনিসা তুমি যাচ্ছ সেখানে তো নিশ্চয়ই লক্ষ্য করেছিলে আগে যে দোকানপাট এরকম সারি সারি ছিল না মানে মুদি দোকান ছোট ছোট কোথাও হয়তো লজেন্স বিস্কুট এগুলো বিক্রি করা হচ্ছে কোথাও বা ডিম সবজি তরি তরকারি বিক্রি করা হচ্ছে শাড়ি দিয়ে এখন শাড়ির অর্থ ভাবে ছোট ছোট দোকান এবং কোথাও আবার মনিহারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে মাথার কাঁটা ক্লিপ এগুলোও বিক্রি হচ্ছে ছোট ছোট ওড়না বিক্রি হচ্ছে কাপড় চোপড় চোখে পড়ছে তো এই যে পশ্চা সাজিয়ে পথের দুধারে ছোট্ট একটা অস্থায়ী দোকান গড়ে তোলা হয়েছে তো এখানে দোকান হিসেবে দু একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা টাকা পয়সা কোথেকে পেলেন এই যে ব্যবসা শুরু করলেন তো অনেকে জানিয়েছে যে তাদের আত্মীয় স্বজন আছে বাইরে বিদেশে তারা অনেকে টাকা পয়সা পাঠিয়েছেন আবার অনেক এনজিওরা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কিছু কাজ করার একটি দোকান নিয়ে বসার সেখান থেকে হয়তো কিছু পয়সা তারা রোজগার করতে পারছেন এখন
এটা নিশ্চয়ই ইতিবাচক দিক কারণ রোহিঙ্গাদের যে শরণার্থী শিবির এলাকা থেকে বেরিয়ে আসার উপর যে একটা আইনত অন্তত নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা অমান্য তাদের করা লাগবে না অনেক জিনিসই তারা হাতের কাছেই পাচ্ছেন তো হ্যাঁ তো আরেকটা খবর হচ্ছে যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 2-3 দিন আগেই বলেছেন যে মিয়ানমার নাকি বলেছে যে তারা রোহিঙ্গাদের যাচাই বাছাইয়ের পর পরিচয়পত্র প্রদান করবে সে সম্পর্কে শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কি
রোহিঙ্গাদের প্রতিক্রিয়া যেটা বলবো তারা আশান্বিত এই শুনে যে মিয়ানমার সরকার হয়তো এই ধরনের পদক্ষেপ নেবেন আবার হতাশা তাদের যে তাদের কাছে তো কোনো দলিলপত্র কোনো কাগজপত্র তো নেই তারা তো এক কাপড়ে বলতে গেলে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন তাই না
হ্যাঁ
তো সেটাই অনেকে বলেন যে আমাদের কাছে যদি কোনো মানে দলিল চাওয়া হয় কোনো নথিপত্র চাওয়া হয় আমাদের কাছে দেখাবার মতো তো কিছু নেই। আবার অনেকে আশঙ্কা ব্যক্ত করলেন যে আমরা যেখানে ফিরে যাব বলে বলা হচ্ছে, আমরা শুনেছি যে সেখানে সবকিছু একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে বুলডোজার দিয়ে। তো এইসব খবরাখবর যে আমরা শুনেছি, আমরা তো চাক্ষুষ সেখানে গিয়ে দেখতে পাচ্ছি না, তো আমরা কোথায় ফিরে যাব?
ঠিক তাই। এবং সেই প্রসঙ্গে আজকে একটা খবর আমরা পেলাম যে চীন নাকি একটা প্রস্তাব দিয়েছিল যে একদল রোহিঙ্গা শরণার্থী ওখানে গিয়ে পরিদর্শন করে আসুক যে জায়গাটা কতখানি নিরাপদ। কিন্তু মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রকের একজন কর্মকর্তা এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন, বলেছেন এরকম কিছুটা হতে পারে না। তাহলে তো শরণার্থীদের মধ্যে আবার এর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, কি বলেন রোকিয়াপা?
হ্যাঁ, সেটা যেটা আমি এক্ষুনি বললাম যে তারা ওইটাই ভাবছে যে যেখানে কিছু নেই, তারা এই এখানে তো তারা বন্দি শিবিরই নেই, নিজেদের মতো মেলামেশা করতে পারছে না। এমনকি অনেক স্থানীয় বাঙালিরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, হয়তো তারা আত্মীয়। একটা একজন কৃষককে দেখলাম, 14-15 বছর বয়সের ছেলে, তাকে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে কি নাম তোমার, কথা বললাম বাংলায়, সে বাংলাতে। আর আজকে তো শুক্রবার ছিল, জুম্মার নামাজের পর সবাই সেখানে বেশ অনেকে সমবেত হয়েছিল। তো বাইরে থেকেও বেশ অনেকজনকে লক্ষ্য করলাম, ছেলেরাই বেশিরভাগ, মহিলারা নয়। এবং তারা বললো যে না, আমরা এখানে আসি কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন ওপারে ছিলেন যারা এখানে এসে আশ্রয় নিয়েছেন। কিন্তু এখন যদি মিয়ানমার সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে থাকেন, সেই খবরটা তাদের কাছে সঠিকভাবে এবং এই মুহূর্তে পৌঁছে যায়নি। কিন্তু তাদের মনে মনে আশঙ্কা যে তারা কোথায় যাবেন, এক শিবির থেকে তারা কি কোনো বন্দি শিবিরে গিয়ে পড়বেন, সেই আশঙ্কাও আছে।
পরিশেষে একটা খুব সংক্ষেপে প্রশ্ন করি যে বাংলাদেশে যদি রোহিঙ্গাদের অবস্থান অনেক দীর্ঘায়িত হয়, সেই কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা কতটা সুরক্ষিত থাকবে? কারণ আমাদের কানে এরকম খবর আসে যে সেখান থেকে মানব পাচার হচ্ছে এবং এইরকম নানান রকমের কিছু বাজে কাজও হচ্ছে। তো এটা এই দিক দিয়ে বাংলাদেশ কতখানি সুরক্ষিত থাকতে পারবে,
বাংলাদেশ সরকার কতটুকু যত্নবান হবেন, তাদের নিরাপত্তা বাহিনী যা আছে, সামরিক বাহিনী শুধু নয়, নিরাপত্তা রক্ষার দায়িত্ব যারা রয়েছেন তারা কতটা দায়িত্বপূর্ণ ভাবে তাদের কর্তব্য পালন করবেন, সেটার উপরেই নির্ভর করবে। তবে হ্যাঁ, আমি মাদক পাচার, মানব পাচার, সেটা সব জায়গাতেই হচ্ছে এবং এই রোহিঙ্গা শরণার্থী শিবির অত্যন্ত স্পর্শকাতর নাজুক একটি স্থান যেখানে এই আশঙ্কা রয়ে যাবে।
রোকিয়াপা, আপনাকে অজস্র ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে আমাকে জানানোর জন্যে। আপনার এই বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হোক এই কামনা করছি। অজস্র ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।